বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার, 17 মার্চ, 3 চৈত্র এবং ফার্সি 26 সফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌমহড়ার গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে রমজানের বাকি মাত্র 7 দিন, পণ্যমূল্যের ঊর্ধ্বগতি এখনও নিয়ন্ত্রণের বাইরে, এ ব্যাপারে বিশ্লেষক মহলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর সুঅভ্যাস গড়ে তোলার কৌশল সংক্রান্ত সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে একটি সাক্ষাৎকার। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শত্রুতা ও বিদ্বেষ ভুলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পরস্পরের দিকে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানাল ইরান। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আবার হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা, 4 জন শহীদ, প্রতিশোধের হুমকি দিল হামাস। বাংলাদেশে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। ওবায়দুল কাদের বললেন সংবিধান মেনে হবে নির্বাচন। এবং ভারতের অসম রাজ্যে সব মাদ্রাসা বন্ধ করার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আবারও বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শত্রুতা ও বিদ্বেষ এ অঞ্চলের কোনো দেশের স্বার্থ রক্ষা করবে না, কাজেই আসুন আমরা শত্রুতা ভুলে পরস্পরের দিকে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াই। সংযুক্ত আরব আমিরাত সফররত শামখানি বৃহস্পতিবার বিকেলে স্বাগতিক দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এক পরিবারের সদস্য আখ্যায়িত করে বলেন, পারিবারিক সমস্যা নিরসনের মতো করেই আমাদেরকে আমাদের সমস্যাগুলো আলোচনা সদিচ্ছা ও সহানুভূতি নিয়ে সমাধান করতে হবে। সৌদি আরবের সঙ্গে 7 বছর পর ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার 2 সপ্তাহের মাথায় শামখানি আরব আমিরাত সফরে গেলেন। ইরানের প্রভাবশালী আলেম হুজাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন ইরানের শত্রুরা
হিসেবে ভুল করেছে এবং শত্রুদের হতাশ করে দিয়ে ইরানি জাতি বিপ্লবের যুক্তি বেছে নিয়েছে। তিনি ফার্সি 1401 সনের শেষ শুক্রবারের তেহরানের জুমা নামাজের খুতবায় বলেছেন, শত্রুরা ইসলামী ইরানের বিরুদ্ধে চারদিক হতে ব্যাপক চাপ সৃষ্টি করে আলোচনার টেবিলে এর ফল নিতে চেয়েছিল, কিন্তু গত শতকে ইরানি জাতি তিনটি বড় ফেতনার মোকাবেলায় রুখে দিয়েছে। তারা অকল্পনীয় আচরণ করে নিহত তৈরির ঘটনা সাজিয়ে ও শিক্ষার্থীদের উপর বিষ প্রয়োগ করে এবং বছরের শেষ বুধবারে বিক্ষোভের আহ্বান জানিয়ে তাদের ষড়যন্ত্র এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এর পাশাপাশি তারা অসৎ কূটনীতি চালিয়ে মানবাধিকারের অজুহাত ব্যবহার করে ইরানকে একঘরে করতে চেয়েছে। তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিবের প্রসঙ্গে আরও বলেছেন, যদিও শত্রুরা ষড়যন্ত্র পাকানোর ক্ষেত্রে ছিল ত্রুটিহীন, কিন্তু তারা ভুল ক্ষেত্রে ষড়যন্ত্র প্রয়োগের মাধ্যমে হিসেবে ভুল করেছে এবং তারা ইরানের সর্বোচ্চ নেতাকে চিনতে পারেনি। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে জেনিন শহরে হামলা চালিয়ে এক কিশোর সহ চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। গত সপ্তাহেও দখলদার সেনারা এই শহরে তিন ফিলিস্তিনিকে নির্মমভাবে শহীদ করেছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার বর্বর ইসরায়েলি সেনারা জেনিনের শহরতলিতে হানা দিয়ে নির্বিচারে গুলি চালায়। এতে আরও 20 জন আহত হয়, যাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। অতীতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল বিরোধী শত্রু সশস্ত্র প্রতিরোধ আন্দোলনগুলো সীমাবদ্ধ থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরেও সশস্ত্র প্রতিরোধ আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে। দখলদার সেনারা এসব আন্দোলন দমন করার লক্ষ্যে গত বছর থেকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে জেনিন শহরে হামলা জোরদার করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে এখন আর সত্যিকার অর্থে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয় বলে আবারও ঘোষণা দিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ এখন আর সত্যিকার অর্থে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে আওয়ামী লীগ সরকার, যার সর্বোচ্চ উদাহরণ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ঘটনা। জাতীয় নির্বাচনেও এরকম কারচুপি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব নয় বলে আবারও ঘোষণা দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। সদ্য শেষ হওয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম, ভোট চুরির অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। আইনগতভাবে কোনো নির্বাচন অনুষ্ঠিত না হলেও নির্বাচনের নাটক সাজিয়ে একতরফাভাবে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধভাবে নির্বাচিত ঘোষণা করেছে আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন মির্জা ফখরুল।
আমরা কল্পনাও করতে পারি না যে সুপ্রিম কোর্টে পুলিশ ঢুকে আইনজীবীদের উপরে তারা আক্রমণ করবে, প্রহার করবে, তাদেরকে আহত করবে। এই রাষ্ট্র এখন বিপন্ন হয়ে পড়েছে। এই ধরনের ঘটনার অর্থই হচ্ছে এটাকে পুরোপুরিভাবে একটা একদলীয় শাসন ব্যবস্থায় পরিণত করবার জন্য এই আওয়ামী লীগ তাদের যে বেআইনি সরকার, সেই সরকারকে দাঁড়িয়ে নিয়ে তারা এগিয়ে চলেছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সংবিধানের মর্যাদা রক্ষা করে তার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে। আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর 103তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকালে রাজধানীর ধানমন্ডির 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ওবায়দুল কাদের বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে বাধা সাম্প্রদায়িক শক্তি অপশক্তির বিষ বৃক্ষ উপরে ফেলা হবে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সংবিধান অবিকৃত রেখে সংবিধান যেভাবে আছে সেভাবেই নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হবে। আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের কথা বিবেচনায় নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তার সরকার। কোনো শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। আগামীর ভবিষ্যৎ শিশুদের সুস্থ স্বাভাবিক জীবন দিতে কাজ করছে আওয়ামী লীগ। আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট জনগোষ্ঠী। প্রধানমন্ত্রী বলেন, সবাই মৌলিক অধিকার পাবে, কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। আজ আমাদের মাঝে বঙ্গবন্ধু নেই, কিন্তু তার আদর্শ আছে, তা নিয়েই আমরা এগিয়ে যাব। ভারতের ক্ষমতাসীন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, ক্ষমা না চাইলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সংসদে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি আজ স্পষ্ট করে জানিয়েছেন, আগে দেশের কাছে ক্ষমা চান, তারপর সংসদে যা কৈফিয়াত দেওয়া দেবেন। একদিকে রাহুলের ক্ষমা প্রার্থনার দাবিতে অনড় বিজেপি, অন্যদিকে আদানি কাণ্ডে তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি গঠনের দাবিতে বিরোধীরা অটল। জোড়া চাপে আজ সকালেই সারাদিনের মতো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। গত বৃহস্পতিবারই রাহুল সংবাদ সম্মেলনে বলেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার অধিকার তার আছে। তিনি বলেছিলেন, দেশে গণতন্ত্র থাকলে সেই অধিকার তাকে দেয়া হবে। ভারতের বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি তার রাজ্যে 66 মাদ্রাসা বন্ধ করেছেন, কিন্তু এবার সমস্ত মাদ্রাসা বন্ধ করা হবে। তিনি দাবি করেছেন, বাংলাদেশিরা অসমে আসে এবং সংস্কৃতি ও সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আমি 66 মাদ্রাসা বন্ধ করেছি, এবার সমস্ত মাদ্রাসা বন্ধ করা হবে। কারণ আমরা মাদ্রাসা চাই না, আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চাই। অবৈধ অভিবাসীদের ব্যাপারে তার দাবি, বাংলাদেশিরা অসমে আসে এবং সংস্কৃতি ও সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আজ শুক্রবার কর্ণাটকে দলীয় একটি জনসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, তার সরকার ইতোমধ্যে 66 মাদ্রাসা বন্ধ করেছে এবং বাকি মাদ্রাসা শিগগিরই বন্ধ করে দেওয়া হবে। এ সম্পর্কে অসমের হাইলাকান্দির বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মান্নান লস্কর আজ রেডিও তেহরানকে বলেন,
উনি অ্যাকচুয়ালি আরএসএস এর উনি মেন্টাল গোলাম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। হ্যাঁ, ওনার সব বক্তব্যের মধ্যেই একটা গোষ্ঠীকে উনি খুশি করার চেষ্টা করছেন বা সচেষ্ট বা প্রচেষ্টা করছেন, সেটার প্রতিফলন হয়। এবং সেই গোষ্ঠীটা সেই নাগপুরের আরএসএস ছাড়া আর কেউ নন। তো উনি সেখানে গিয়েছেন এবং অনেক ইস্যু আছে উন্নয়নমূলক বা এইসব না দিয়ে উনি মাদ্রাসাকে কেন টার্গেট করছেন? কেন তিনি চাচ্ছেন একটা গোষ্ঠীকে সন্তুষ্ট করে, যাতে তিনি ভবিষ্যতে, এখন মুখ্যমন্ত্রী আছেন, ভবিষ্যতে যদি প্রাইম মিনিস্টারের কুর্সিটা উনি কুক্ষিগত করতে পারেন, সেটাই ইয়ে করছেন।
অসমে বর্তমানে নিবন্ধিত ও অনিবন্ধিত মাদ্রাসা রয়েছে 3000। 2020 সালে হিমন্ত বিশ্ব শর্মা একটি আইন এনেছেন, যার মধ্যে সমস্ত সরকার পরিচালিত মাদ্রাসাগুলোকে সাধারণ স্কুলে রূপান্তর করা হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশের অবস্থানরত অবৈধ দখলদার মার্কিন সেনারা তাদের একটি ঘাঁটিকে উগ্র সন্ত্রাসীদের আস্তানায় পরিণত করেছে। ইরাক ও জর্দানের সীমান্তবর্তী কৌশলগত আল তানাফ এলাকায় ওই ঘাঁটিটি অবস্থিত বলে জানিয়েছেন তিনি। একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে রাশিয়া সফরকারী প্রেসিডেন্ট আসাদ রুশ বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, আল তানাফ অঞ্চলে আমাদেরকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত হতে হচ্ছে। আল তানাফ অঞ্চলকে পুরোপুরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ছেড়ে দেওয়া হয়েছে। ওই মরু অঞ্চলে মার্কিন সেনাদেরকে শুধুমাত্র এই একটি কাজেই মোতায়েন রাখা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, মার্কিন সেনারা তাদের ব্যারাকগুলোতে যে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে কে বা কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখার জন্য রাশিয়াকে অনুমতি দিচ্ছে না ডেনমার্ক। মস্কো এজন্য কোপেনহেগের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এর আগে এ সংক্রান্ত যে তদন্ত ডেনমার্ক করেছে তা ছিল প্রতারণা মাত্র। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রুশিয়া এক টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, এ ধরনের প্রতারণা দীর্ঘদিন ধরে কেউ বিশ্বাস করবে না। জাখারোভা বলেন, কয়েকশ কোটি ডলার ব্যয় করে নির্মিত নর্ড স্ট্রিম পাইপলাইন কোনো তুচ্ছ বিষয় নয় যে যা সহজেই ভুলে যাওয়া যাবে। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম 1 ও 2 নামে রাশিয়ার দুটি পাইপলাইনে গত বছরের সেপ্টেম্বর মাসে কয়েক দফা বিস্ফোরণ ঘটে এবং পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায়। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ওমান উপসাগরে চীন, রাশিয়া ও ইরান যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এ মহড়ার গুরুত্ব সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ওমান সাগরে চীন, রাশিয়া ও ইরান যৌথ সামরিক মহড়া শুরু করেছে। 15 মার্চ বুধবার থেকে 19 মার্চ রোববার পর্যন্ত স্থায়ী এই মহড়ার অন্যতম লক্ষ্য সংশ্লিষ্ট সামরিক বাহিনীগুলোর যৌথ পরিকল্পনা পরিচালনা, দিবা ও নৈশকালীন গোলা নিক্ষেপ, সমুদ্রে সন্ত্রাসবাদ দমন, নৌবাহিনীর উদ্ধার ও ত্রাণ তৎপরতার বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের খুব ভালো সুযোগ এনে দিয়েছে এ ধরনের নৌমহড়া। রাশিয়া, চীন ও ইরান 2019 ও 2022 সালেও একই ধরনের মহড়া চালিয়েছিল। চীন ও রাশিয়ার নৌবহর ছাড়াও এই মহড়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা এবং ইরানের নৌবাহিনীর মেরিন এবং এয়ারবোর্ন ইউনিট অংশ নিচ্ছে। চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে অপ্রত্যাশিত সম্পর্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এই মহড়া চলছে। চীন ক্রমেই পশ্চিম এশিয়ার বৃহত্তম তেল ক্রেতায় পরিণত হচ্ছে। এ অঞ্চলে রাশিয়া, চীন ও ইরানের প্রভাব ক্রমেই বাড়ছে। তাই এ অঞ্চলের নৌ নিরাপত্তা এই তিন দেশ ও তাদের মিত্র দেশগুলোর জন্য বেশ জরুরি। এছাড়াও এমন সময় এই নৌমহড়া চলছে যখন মার্কিন সরকার এ অঞ্চলে তার মিত্র দেশগুলোকে নিয়ে ইরান বিরোধী ন্যাটো জোট ও বিশেষ নৌ জোট গঠনের চেষ্টা করে আসছে। বিশ্বের অন্যতম সেরা ও তৎপর ইরানি নৌবাহিনীর হাতে রয়েছে সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন টর্পেডো বা পানির নিচে চলা ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ইলেকট্রনিক্স সাজ সরঞ্জাম, হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, স্পিডবোর্ড, চালকবিহীন স্পিডবোর্ড, ডুবোজাহাজ ও রাডার সজ্জিত ইরানি নৌবহরগুলোর গতিও বেশ তীব্র। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর সহ ইরানের নৌবহরগুলো বিশ্বের গুরুত্বপূর্ণ নানা অঞ্চলে টহল দিয়েছে। এছাড়াও ইরানের দূরপাল্লার গাইডেড ক্ষেপণাস্ত্র প্রায় 1600 কিলোমিটার দূরে অবস্থিত চলমান রণতরীতে আঘাত হানতে সক্ষম। ইরান, চীন ও রাশিয়ার যৌথ নৌমহড়া এই তিন বড় শক্তির মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার দৃষ্টান্ত। এ ধরনের মহড়া শত্রুদের জন্য বড় ধরনের হুমকি ও বন্ধু বা প্রতিবেশী দেশগুলোর জন্য শান্তির বার্তা বহন করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। রমজানের বাকি আর মাত্র কয়েকদিন, নিত্যপণ্যের বাজারে উত্তাপ আরও বাড়ছে। এ সম্পর্কে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
রমজানের বাকি আর মাত্র কয়েকদিন, নিত্যপণ্যের বাজারে উত্তাপ আরও বাড়ছে। কাঁচা বাজারে লেবু, শসা, বেগুন সহ সবজির দাম বেশ চড়া।
প্রতিটা আইটেমে দেখছি যে সবজির 5 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা বেশি আছে।
এদিকে বাজারে চীনের সংকট তো নিয়মিত বিষয়। কখনো চিনি পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা।
বর্তমান বাজারে চিনিতে একটু সংকটে আছে।
আমি যে বাজেট নিয়ে আসছি সেই বাজেটে আমি এখন কিনতে পারিনি।
অন্যদিকে রোজা সামনে রেখে খেজুর সহ বিভিন্ন ফলমূলের দাম আকাশচুম্বী।
গত বছরের তুলনায় যদি বলেন তাহলে তো বলবো যে প্রতি কেজিতে 200-250 টাকা বেশি।
চলতি সপ্তাহে বাজারের বিভিন্ন সবজির দাম কেজি প্রতি বেড়েছে 15-20 টাকা পর্যন্ত। এর মধ্যে বেগুনের দাম গত সপ্তাহের চেয়ে বেশ চড়া, লেবু শশার দামও ঊর্ধ্বমুখী। বাজারে ছোলা ও বেসন গত সপ্তাহের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে, আর মাছের বাজার দর সপ্তাহের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী।
আমার মনে হচ্ছে যেন আমাদের সর্বক্ষেত্রে সিন্ডিকেটটা শক্তিশালী,
যে বাজারটাকে একটু নিয়ন্ত্রণে রাখা উচিত আমি মনে করি।
গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 750 টাকা কেজি দরে, মুরগির দাম 250 টাকা কেজি, আর পোলট্রি মুরগির ডিমের দামও এখনও আকাশছোঁয়া। অবশ্য ডলারের উচ্চ বিনিময় মূল্যে এমন বিপত্তি বলে দাবি করেছেন পোলট্রি খাতের উদ্যোক্তারা। তারা বলছেন ফিড তৈরির জন্য গম, ভুট্টা, সয়াবিন মিলসহ নানা উপাদান আমদানি করতে হয়, আর এসব কাঁচামাল আমদানির খরচ বেড়েছে কয়েক গুণ। ডলার সংকটের কারণে এলসি খুলতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। তামিম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আলী বলেন,
আমাদের পোলট্রি খাবারের যে মূল ইনগ্রিডিয়েন্ট, যেগুলো র মেটেরিয়াল, সেগুলি আপনার 80% আমদানি নির্ভর, এগুলি আমদানি খরচ অনেক বেড়ে গেছে, এটাই মূল কারণ।
আর নারিশ পোলট্রি ফিডের ডেপুটি জেনারেল ম্যানেজার এস এম এ হক বলেন, পোলট্রি ফিডের বাড়তি দামের প্রভাবে বাচ্চা উৎপাদনের খরচও বেড়েছে অনেক। এক বছরের ব্যবধানে 7 টাকার বাচ্চা এখন বিক্রি হচ্ছে 50 টাকারও বেশি দামে, যার প্রভাবে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 250-260 টাকা কেজি দরে, দাম বেড়েছে ডিমেরও।
এক কেজি ব্রয়লার মুরগির দাম আজকে আমরা খামারি লেভেলে হয়তো 250 টাকা আপনারা কিনেন, কিন্তু এটা প্রোডাকশন কস্ট কিন্তু খুব কাছাকাছি, খুব বেশি না, যেমন 240 টাকা কিংবা 230 টাকা হবে প্রোডাকশন কস্ট, কারণ এক কেজি ফিডের দাম এখন এই মুহূর্তে 74 টাকা।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা দায়িত্বশীলতা ও কর্তব্য পরায়ণতা নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা আবেগ অনুভূতি প্রকাশ এবং প্রয়োজনে তা নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন। আজকের আসর পরিবেশনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আকরাম জাহান। প্রতিদিনই আমরা নানা ধরনের আবেগ অনুভূতির মধ্য দিয়ে সময় পার করি। আমরা কখনো খুব খুশি হই, আনন্দে লাফিয়ে উঠি, কখনো খুব রেগে যাই, কখনো বিষণ্ণ থাকি, আবার কখনো কখনো বিদ্বেষ পোষণ করি। কখনো কখনো অপ্রত্যাশিতভাবে আমাদের সামনে আনন্দের কিংবা বেদনার ঘটনা ঘটে যায়। এগুলো অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে আবেগ অনুভূতি প্রকাশের ধরন এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন পরিস্থিতিতে কি ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত তা না জানার কারণে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। এ কারণে আমাদেরকে আবেগ অনুভূতি প্রকাশের সঠিক কৌশল রপ্ত করতে হবে। অবশ্য অনুভূতি প্রকাশের বিষয়টি সবসময় পরিকল্পিত বা নিয়ন্ত্রিত হওয়ার প্রয়োজন নেই। যেমন কোথাও সবাই মিলে হাসছে, আপনিও সেখানে মন খুলে হাসতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন। এ ধরনের অবস্থায় আপনার অনুভূতিকে নিয়ন্ত্রণের দরকার নেই। অবশ্য কোথাও কোথাও আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি।
ধরুন আপনি সারাদিন কাজ করে ব্যক্তিগত গাড়িতে বাসায় ফিরছেন, রাস্তায় যানজটে আপনি অতিষ্ঠ। এমন সময় আপনার চোখে পড়ল আপনার পেছনের গাড়ির ড্রাইভার অযথাই গাড়ির হর্ন বাজাচ্ছেন। আপনি তাকে হর্ন বাজানো বন্ধ করতে বলার পরও কাজ হচ্ছে না। এ অবস্থায় আপনি রেগে গিয়ে রাস্তায় উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারেন, কিন্তু এমন সময় আপনার আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করাই হবে বুদ্ধিমানের কাজ। এ সময় স্বাভাবিক প্রতিক্রিয়া প্রকাশ মানেই আরও সংকটে পড়ে যাওয়া। ধরুন বন্ধুদের সাথে আড্ডায় কোনো একজন বন্ধু আপনাকে নিয়ে কৌতুক করল, এর ফলে অপমানিত বোধ করে তাৎক্ষণিকভাবে আপনি প্রতিক্রিয়া দেখিয়ে ফেললেন। এতে করে খুব বাজে একটা অবস্থা তৈরি হলো এবং বন্ধুত্ব ভেঙে গেল। এ অবস্থায় আপনি যদি একটু সময় নিয়ে পুরো ঘটনাটি ভাবতেন এবং নিজেকে সেই মুহূর্তে সংযত রেখে অন্য সময় বন্ধুকে বুঝিয়ে বলতেন, তাহলে কিন্তু সে ঠিকই বুঝত। যদি নাও বুঝত, তাহলে আপনি নিজের মতো করে সরে আসতে পারতেন, কোনো ঝামেলাই হতো না। তাই এমন ধরনের অনাকাঙ্ক্ষিত সময়ে চেষ্টা করতে হবে ঘটনার প্রভাবচিত্র নিয়ে ভাবার। এতে করে হঠাৎ দেখা দেওয়া অনুভূতির ধাক্কা মোকাবেলা করা সম্ভব হয়।
যারা নিজের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারেন তারা অনেক বেশি সফল হতে পারেন। আপনি যখন বুঝতে পারবেন আপনি রেগে আছেন, তখন অন্যের সঙ্গে আচার আচরণে সতর্ক হতে পারেন। এই অবস্থায় রাগ প্রশমনের চেষ্টা করতে হবে। এরপর যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দিন এবং রাগান্বিত অবস্থায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। মনে রাখবেন আপনার রাগ, আনন্দ, দুঃখ এসব অনুভূতি একটি স্বাভাবিক প্রতিক্রিয়ার অংশ। প্রতিটি মানুষের মধ্যেই এইসব অনুভূতি থাকা জরুরি। এসব অনুভূতি আপনার মধ্যে থাকবে, কিন্তু এই অনুভূতির প্রভাবে আপনার পদক্ষেপ কি হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে এই পদক্ষেপের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। কোনো অনুভূতিকে সরাসরি খারাপ বা ভালো হিসেবে অভিহিত করা যায় না, বরং এই অনুভূতির প্রভাবে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন, আপনার আচরণে কি প্রভাব পড়ছে তা বিবেচনায় নিতে হবে। ধরুন আপনি একজনের উপর কোনো কারণে রেগে আছেন, এর অর্থ এই নয় যে আপনাকে তার সঙ্গে ঝগড়া করতে হবে। আপনি রেগে আছেন, ভালো কথা, এটা আপনার স্বাভাবিক অনুভূতি। এই অনুভূতিটা ততক্ষণই কেবল ভালো যতক্ষণ না আপনি এর প্রভাবে ওই ব্যক্তিকে গালিগালাজ বা মারধর না করলেন।
কাজেই অনুভূতি থাকা দোষের নয়, এই অনুভূতিকে নিজের নিয়ন্ত্রণের বাইরে রাখা বিপজ্জনক। এখন প্রশ্ন হল কিভাবে এই ক্রোধ, ঈর্ষা, দুঃখ এসব নানা অনুভূতিকে নিজের আওতায় রাখা সম্ভব। এজন্য প্রথমেই আপনার চিন্তা বিশ্বাসে পরিবর্তন আনতে হবে। আমাদের আবেগ অনুভূতির মূলে রয়েছে আমাদের চিন্তা ও বিশ্বাস। আপনার চিন্তা ও বিশ্বাস যখন আপনাকে এই ইঙ্গিত দেয় যে আপনি কিছু একটা হারাতে বসেছেন, তখনই আপনি দুঃখবোধ করেন। আপনি যখন অনুভব করেন নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছেন, তখন আপনি খেপে যান। যখন অনুভব করেন একটা ভালো কিছু ঘটতে যাচ্ছে, তখন আপনি খুশি হন, আনন্দ পান। আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন এসব অনুভূতির সঙ্গে আপনার চিন্তা ও বিশ্বাসের সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে পরিবর্তন আনলে আপনার কাছে এখন যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো হয়তো গুরুত্বহীন হয়ে উঠবে। কাজেই আপনার চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন জরুরি।
আপনি হয়তো সবসময় অন্যের সামনে নিজেকে ছোট মনে করেন, অর্থাৎ হীনমন্যতায় ভোগেন, কারণ আপনি মনে করেন আপনি ছাড়া সবাই উত্তম। একটা উদাহরণ দিচ্ছি, আপনি জিম বা ব্যায়ামাগারে গিয়ে যখন দেখেন আপনার মতো উচ্চতা ও ওজনের একজন মানুষ আপনার চেয়েও 3 গুণ ওজন ওঠাতে পারছে, তখন আপনি বিস্মিত না হয়ে পারেন না। আপনি তখন ভাবতে থাকেন আপনি একজন অযোগ্য ব্যক্তি এবং আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু আপনি যদি আপনার দৃষ্টিটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যান, তাহলে দেখবেন আপনার অনুভূতিতে পরিবর্তন চলে এসেছে। আপনার মতো ওজন ও উচ্চতার আরেকজনকে যখন আপনি দেখবেন যে আপনি যতটুকু ওজন উত্তোলন করতে পারেন ওই ব্যক্তি সেটুকু পারছে না, তখনই আপনার মধ্যে সেই দুঃখবোধ আর থাকবে না। এর অর্থ হলো আপনি নিজের শক্তি সামর্থ্যের উপর আরও বেশি আস্থা রাখতে সক্ষম হয়েছেন। এই অবস্থায় আপনি যে কাজ করছিলেন সেটাতে মনোযোগ দিন, এর ফলে আপনি আপনার হারানোর শক্তি আবারও ফিরে পাবেন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুঅভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক আয়োজন সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে। আশা করি আগামী আসরেও আপনাদের সঙ্গ পাবেন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 17 মার্চ শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, এভাবে দাম বাড়তে থাকলে না খেয়ে থাকতে হবে ইত্তেফাক। বঙ্গবন্ধুর 103তম জন্মবার্ষিকী, তিনি আছেন এদেশের মানুষের হৃদয়ে, যুগান্তর। যুক্তরাষ্ট্রের মধ্য অঞ্চলে 33 মিনিটে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র, প্রথম আলো। সুপ্রিম কোর্টে পুলিশি হামলা, সাংবাদিক আইনজীবীদেরকে আহত করার দায় সরকারের, বলল ইউট্যাব মানব জমিন। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের হাতে পায়ে ধরছে, দাবি কৃষিমন্ত্রীর কালের কণ্ঠ। শিক্ষামন্ত্রী বললেন স্মার্ট বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণা। বাংলাদেশ প্রতিদিন, ভারতের শিরোনাম, নিয়োগ খারিজ করব, এসএসসি কে চাপে রেখেছেন বিচারপতি মান্থা, আনন্দবাজার পত্রিকা। গান্ধী পরিবারকে অপমান, খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ কংগ্রেসের, সংবাদ প্রতিদিন। আসামের সব মাদ্রাসা তুলে দেবে সরকার, হেমন্ত বিশ্ব শর্মা গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ক্রমশই বেড়ে চলেছে মাছ, মাংস, ডিম, সবজি সহ নিত্য পণ্যের দাম। রমজান উপলক্ষে বেড়েছে মুদি পণ্যের দামও। একই অবস্থা দেখা গেছে মুরগির বাজারেও। গত সপ্তাহের মতো 260 টাকায় ব্রয়লার বিক্রি হলেও কিছুটা বেড়েছে পাকিস্তানি কর্ক দেশি মুরগির দাম। ফলে বেশ অস্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা। সপ্তাহের বাজার করতে আসা আনোয়ার হোসেন বলেন, নিত্যপণ্যের দাম জিজ্ঞেস করতে ভয় হয়, প্রতিদিনই দাম বাড়ে, আমাদের বেতন তো বাড়ে না, সংসার চালাতে হিমশিম খাচ্ছি, এভাবে দাম বাড়তে থাকলে না খেয়ে থাকতে হবে, জানি না এ সমস্যা থেকে মুক্তি মিলবে কবে। এটি ইত্তেফাকের খবর। যুগান্তরের শিরোনাম, সংবিধানে কাঁটা ছেঁড়া নিয়ে ফখরুলের আক্ষেপ, জবাব দিলেন কাদের।
বিস্তারিত খবরে লেখা হয়েছে, 72-এর সংবিধান কাটাছড়া করায় এক সপ্তাহ আগে আওয়ামী লীগকে দোষারোপ করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বক্তব্যের জবাব আজ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ নয়, বিএনপি সংবিধান কাটা ছেঁড়া করে ক্ষতবিক্ষত করেছে। নির্বাচনের জন্য সংবিধান পরিবর্তন করা হবে না সাফ জানিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, এই সংবিধান এই মুহূর্তে আর পরিবর্তন করা সম্ভব নয়, কাজেই শাসনতন্ত্রে যেভাবে বলা আছে ঠিক সেভাবেই ভোট হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে বিএনপির দাবি নাকচ করে দেন তিনি। ক্ষমতায় যেতে বিএনপি বিদেশিদের হাতে পায়ে ধরছে, কৃষিমন্ত্রীর এই বক্তব্য ছাপা হয়েছে কালের কণ্ঠে। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি ক্ষমতায় যেতে বারবার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে এবং তাদের হাতে পায়ে ধরছে। বিদেশিদের কাছে আকুতি মিনতি করে বিএনপি সফল হবে না। আরাফ খানের মাথার উপর কোন সে হুমা পাখি, প্রথম আলো রে শিরোনামের রম্য কথনে লেখা হয়েছে, বাবা রে কি জিনিয়াস, কি মেধাবী, কি এলেমদার, কি কামেল মানুষ, হোয়াট আ ম্যান অফ অ্যাকশন। যাকে ঘিরে দুই দিন ধরে এইসব এক্সক্লামেটরি চিহ্নসূচক ভাবনা মাথার চান্দির চড়ায় বাড়ি খাচ্ছে, তার দেশের বাড়ি কোটালিপাড়ায়, বিদেশের বাড়ি দুবাইতে। তার ব্যাপারে যতই খবর পাচ্ছি ততই তার উপর শ্রদ্ধা বেড়ে যাচ্ছে, ততই তাকে বুকে আয় ভাই বলে জড়ায়ে ধরতে মন আছাড়ি পিছাড়ি করছে। মরু আরবের শেখদের বালুতে ফোটায় বিরল প্রজাতির বাঙালি ক্যাকটাসের নাম আরাব খান। তিনি দুবাইয়ে আরাব জুয়েলার্স নামে একটি গয়নার দোকান দিয়েছেন। 45 কোটি টাকা খরচা করে মাত্র 60 কেজির সোনায় বানানো বাজ পাখি দোকানের কোনায় লোগো হিসেবে বসানো হয়েছে। আরাব খান নামে দুবাইয়ের এই স্বর্ণ ব্যবসায়ী মূলত বাংলাদেশে পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলাম। তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে পুলিশ। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। গান্ধী পরিবারকে অপমান, খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ কংগ্রেসের। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, ক্যামব্রিজে করা বিতর্কিত মন্তব্য নিয়ে বিজেপি যখন রাহুল গান্ধীকে কোণঠাসা করার পন্থা নিয়েছে, ঠিক তখনই পাল্টা মোদীকে নিশানা করল কংগ্রেস। এবার খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন কংগ্রেস সাংসদ তথা দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। তাঁর অভিযোগ, সংসদ কক্ষে দাঁড়িয়ে গান্ধী পরিবারকে অপমান করেছেন মোদী। গত ফেব্রুয়ারিতে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বে মোদী সংসদে দাঁড়িয়ে গান্ধী পরিবারকে চাঁচা ছোলা আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, রাহুল গান্ধী সোনিয়া গান্ধীরা গান্ধী পদবি কেন ব্যবহার করেন, নেহরু পদবি ব্যবহারে লজ্জা কিসের, সংসদে গান্ধীদের নাম না করেই মোদীকে বলতে শোনা যায়, নেহরু যদি এতই মহান তবে কেন তার পরিবার নেহরু পদবি ব্যবহার করতে লজ্জা পায়। কেসি ভেনুগোপালের অভিযোগ, মোদীর মন্তব্য আসলে গান্ধী পরিবারের সদস্যদের জন্য অপমানজনক। আসামের সব মাদ্রাসা তুলে দেবে সরকার, হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন একথা, গণশক্তিতে পরিবেশিত খবরে লেখা হয়েছে। আসামের সমস্ত মাদ্রাসা তুলে দেবে সেই রাজ্যের বিজেপি সরকার, কর্ণাটকের একটি জনসভায় এমনই মন্তব্য করেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। পরিসংখ্যান অনুযায়ী আসামে 3000 মাদ্রাসা রয়েছে, যার মধ্যে 600টি মাদ্রাসা এরই মধ্যে তুলে দিয়েছে বিশ্ব শর্মার সরকার। বিশ্ব শর্মা মন্তব্য করেছেন যে মাদ্রাসার দরকার নেই, আমাদের দরকার ডাক্তার ইঞ্জিনিয়ার। তিনি আরো বলেন, নতুন ভারতের প্রয়োজন স্কুল কলেজ ইউনিভার্সিটির, মাদ্রাসা নয়। নিয়োগ খারিজ করব, এসএসসি কে চাপে রেখেছেন বিচারপতি মান্থা, আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে। শুক্রবার হাইকোর্টের নির্দেশ অমান্য করায় এসএসসির চেয়ারম্যানকে আদালতে তলব করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। এসএসসি কে ভর্ৎসনা করে তিনি বলেন, প্রয়োজনে সমস্ত নিয়োগ খারিজ করে দেব। অবশ্য এই প্রথম নয়, আগেও একাধিকবার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় বলিষ্ঠ রায় দিয়ে সংবাদ শিরোনামে এসেছেন বিচারপতি মান্থা। তাঁকে ঘিরে রাজনৈতিক বিতর্কেও উত্তপ্ত হয়েছে হাইকোর্ট। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে
আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান।
আলাপন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সপ্তাহ ঘুরে আজ আবার এলো শুক্রবার। আজ রয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলাপন, তো সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে বরাবরের মতো আজও স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বলবো। আপনারা জানেন সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক হতে যাচ্ছে। এ বিষয়ে আমরা দুটি পর্বে কথা বলবো। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকছেন সিনিয়র সাংবাদিক ডেইলি স্টার পত্রিকার বাংলা বিভাগের সম্পাদক, রাজনৈতিক ভাষ্যকার এবং জনপ্রিয় উপস্থাপক গোলাম মর্তজা। জনাব গোলাম মর্তজা, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাদেরকে এবং দর্শক শ্রোতাদের সবাইকে ধন্যবাদ।
জনাব গোলাম মর্তজা, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন থাকার সাত বছর পর নতুন করে আবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
প্রথমত কথা, দুটি মুসলিম দেশের মধ্যে বৈরিতাপূর্ণ যে সম্পর্ক সেটাই একটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু তারপরেও বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটা চরম বৈরিতামূলক সম্পর্ক আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। এটা মুসলিম বিশ্বের জন্য খুব ক্ষতিকর হয়েছে প্রথমত। দ্বিতীয়ত কথা, একটা চুক্তি স্বাক্ষর হয়েছে সৌদি আরব আর ইরানের মধ্যে। প্রথমত কথা, এটা খুবই ইতিবাচক দিক, কিন্তু ইতিবাচক দিক হলেও এটাকে নিয়ে এখনই অতিরিক্ত আহ্লাদিত হওয়ার কিছু আছে বলে মনে করি না। তার কারণ, মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে বৈশ্বিক শক্তির পরাশক্তির যে খেলাধুলা, সেই খেলাধুলার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কি অবস্থান নিল, কাদের পক্ষে কতটা জোরালো অবস্থান নিল, সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। এবং যেহেতু চুক্তি হয়ে গেছে, তার মানে কিছুটা আশাবাদী হবার কারণ আছে। এখন আমি যে কথাটা বলছি সেটি হচ্ছে এই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে।
জনাব গোলাম মর্তজা, এই যে চুক্তিটা হলো, তা নিয়ে এখনই খুব বেশি আহ্লাদিত হওয়ার কিছু নেই এবং চুক্তির বাস্তবায়ন নিয়ে কি কোনো দ্বিধা বা প্রতিকূলতা আসতে পারে?
চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়াটি একটি লম্বা সময়ের ব্যাপার। চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়াটি নানা রকমের প্রতিকূলতা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হবে। এখানে প্রথম প্রতিকূলতা প্রতিবন্ধকতা ইরান এবং সৌদি আরবের যে অবস্থান, সৌদি আরব যে নীতি নেয় সেই নীতির সঙ্গে ইরানের অনেকগুলো সাংঘর্ষিক অবস্থান আছে। ইরান মধ্যপ্রাচ্য ভিত্তিক বা ওই পুরো অঞ্চল ভিত্তিক যে সমস্ত শক্তিকে সহায়তা করে, সৌদি আরব তাদের বিপক্ষে অবস্থান নেয়। ইয়েমেনে সৌদি আরব যুদ্ধ করছে, ইরানের আবার এক ধরনের হুতি বিদ্রোহীদের প্রতি একটা সমর্থন আছে, এটা অনেক বড় একটা ব্যাপার। তার চেয়েও বড় যে ব্যাপারটি এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান। ইসরায়েল রাষ্ট্রটির অবস্থান কি হবে, এখন এই চুক্তি হওয়ার সময় কি হয়েছে, এগুলো নিয়ে আমাদের এখনো ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার সুযোগ আছে। আমাদের এই কথা ভুলে গেলে চলবে না যে সৌদি আরবের বর্তমান যে শাসক গোষ্ঠী, বিশেষ করে যুবরাজ সালমান, সালমানের সঙ্গে ইসরায়েলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক, মূলত সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই ওই অঞ্চলের বেশ কিছু দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক বিবরণ হচ্ছে। সৌদি আরবের আকাশ ইসরায়েল ব্যবহার করার সুযোগ পেয়েছে, এগুলো ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক। এবং ধারণা করা হয় যে সৌদি বাদশার অন্যতম প্রধান, বাদশা বলতে সৌদি যুবরাজের অন্যতম প্রধান শক্তি ইসরায়েল। তো সেই জায়গাটিতে ইসরায়েলের অবস্থান শেষ পর্যন্ত কি হয় এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে এই খেলাধুলার মাঝে শেষ পর্যন্ত কি করে তার উপরে নির্ভর করবে শেষ পর্যন্ত চুক্তিটা কতটা বাস্তবায়িত হলো কতটা বাস্তবায়িত হলো না। তবে এখন পর্যন্ত চুক্তির এই জায়গাটিতে নানা রকমের সীমাবদ্ধতা, নানা রকমের প্রতিকূলতা থাকা সত্ত্বেও এটা খুবই ইতিবাচক দিক। শেষ পর্যন্ত যদি সৌদি আরব এবং ইরান যদি কাছাকাছি আসতে পারে, সৌদি আরব এবং ইরান যদি একত্রে কাজ করতে পারে, সৌদি আরব এবং ইরান যদি একত্রে নিজেদের স্বার্থ দেখতে পারে, মুসলিম বিশ্বের স্বার্থ দেখতে পারে, তাহলে সেটা সামগ্রিকভাবে মুসলমানদের জন্য, সামগ্রিকভাবে মুসলিম বিশ্বের জন্য খুব ইতিবাচক একটা ঘটনা ঘটবে। বাট কতটা বাস্তবায়ন হবে সেটা নিয়ে আমার কাছে এখনো সংশয় বা সন্দেহ আছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ইরান সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক চুক্তি নিয়ে বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তজার সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব গোলাম মুর্তজা, ইরান এবং সৌদি আরবের মধ্যে এই চুক্তি সই হয়েছে চীনের মধ্যস্থতায়, বিষয়টি নিয়ে সারা বিশ্বে একরকমের তোলপাড় চলছে, চলছে নানামুখী আলোচনা, আপনি কি বলবেন?
এটাকে সামগ্রিক দৃশ্যমান ভাবে এখন পর্যন্ত আমাদের কাছে সামনে যে তথ্য আছে, যে ঘটনাগুলো আছে, তাতে বোঝা যায় যে মধ্যপ্রাচ্য কূটনীতিতে চীন অনেকখানি এগিয়ে গেছে এবং সৌদি আরবের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একচ্ছত্র আধিপত্য, মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে সেই অনুযায়ী সৌদি আরব চলবে, এই জায়গাটিতে কোনো সন্দেহ নাই যে একটা পরিবর্তন হয়েছে এবং সেখানে চীন তার অবস্থান তৈরি করে নিয়েছে। এর ঘটনা হতে পারে দুটি, দুটি ঘটনার মধ্যে একটি হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের থেকেই হয়তো চেয়েছে যে ঠিক আছে চীন এই জায়গাতে আসুক, মধ্যপ্রাচ্যে আসুক, এটা একটা হতে পারে বৈশ্বিক নানা রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে। আরেকটা নীতি হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি তবুও চীন এসেছে এবং এই জায়গাটিতে সৌদি আরব হয়তো তার অবস্থান কিছুটা আস্তে আস্তে কিছুটা পরিবর্তন করছে। সৌদি আরব শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে না থেকে, সৌদি আরব যেহেতু চীন একটা বৈশ্বিক শক্তি, অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, সেই কারণে সৌদি আরব হয়তো একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার সম্পর্ক রাখতে চায়, চীনের সঙ্গেও তার সম্পর্ক রাখতে চায়। অর্থাৎ সে একক শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে না ঝুঁকে সে চীনকেও সঙ্গে রাখতে চায়। এখানে আবারও বলে রাখা দরকার যে এই এখন পর্যন্ত দৃশ্যমান ভাবে যে ঘটনাগুলো ঘটছে এইটাই যদি চলমান থাকে তাহলে কোনো সন্দেহ নাই একটা বড় চাপে থাকবে ইসরায়েল।
জনাব গোলাম মুর্তজা, আপনি বললেন এই চুক্তির কারণে এবং যদি তা বাস্তবায়িত হয় তাহলে ইসরায়েল একটি বড় চাপে থাকবে, তবে এই চুক্তির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা এমন প্রশ্ন উঠছে।
সৌদি আরবের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক হবার কারণে নেপথ্যে কোনো শর্ত আছে কিনা, লেবানন কেন্দ্রিক যে হিজবুল্লাহ বা প্যালেস্টাইন বা হুতি বা ইরাক সিরিয়া কেন্দ্রিক যে সমস্ত ছোট ছোট শক্তি আছে, এই সমস্ত শক্তির সঙ্গে ইরানের সম্পর্ক কি হবে, এই স্বাভাবিকীকরণের জায়গাতে কোনো শর্ত আছে কিনা, বড় কোনো ব্যাপার আছে কিনা, সেটা আগামী দিনগুলোতে পরিষ্কার হবে। তবে এখন পর্যন্ত যা ঘটছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের চাপে আছে, ইসরায়েল এক ধরনের চাপে আছে, চীন কূটনীতিতে একটা বড় জায়গায় এগিয়ে গেছে বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে। এর পরবর্তী মন্তব্যটি এখনই করা যাবে না, আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে।
তো জনাব গোলাম মুর্তজা, ইরান সৌদি আরবের মধ্যে চুক্তি নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকে এবং দর্শক শ্রোতাদের সবাইকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, এ বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনা হবে আগামী সপ্তাহে, সে অনুষ্ঠানেও আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। হাতে আজ আর সময় নেই, এখানেই বিদায় চাইছি আজকের আলাপন থেকে। সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেন যুদ্ধের ইতি টানার লক্ষ্যে কিয়েভ ও মস্কোকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবারের সঙ্গে এক টেলিফোন আলাপে ওই আহ্বান জানান। তিনি বলেন, সব পক্ষকে সংযম প্রদর্শন করে যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করতে হবে। চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধানের দিকে ধাবিত হতে হবে বলেও তিনি উল্লেখ করেন। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। শত্রুতা ও বিদ্বেষ ভুলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পরস্পরের দিকে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানালো ইরান। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আবারও হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। চারজন শহীদ, প্রতিশোধের হুমকি দিল হামাস। বাংলাদেশে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। ওবায়দুল কাদের বললেন, সংবিধান মেনে হবে নির্বাচন। এবং ভারতের অসম রাজ্যে সব মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আবারও বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জানিয়ে দেব। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে সরাসরি চিঠি লেখার বা যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/pn। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.